المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের বেশ কজন গণিতবিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের গত পর্বে আমরা বর্তমান ইরানের খ্যাতনামা শিক্ষাবিদ ও গণিতবিদ মারিয়াম মির্জা খানের সাথে সামান্য পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে তাঁর সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। শিশুকালের অবস্থা বর্ণনা করতে গিয়ে মারিয়াম মির্জা খানি বলেছেন, ইরানে আমার জন্ম এবং এখানেই বেড়ে উঠেছি। আমার পরিবারের সদস্যদের মধ্যে বিজ্ঞানী বলতে কেউ ছিল না, কিন্তু আমি আমার বড় ভাই, যিনি বিজ্ঞান ও গণিতশাস্ত্রে খুবই দক্ষ ও আগ্রহী ছিলেন, তার কাছ থেকে আমি গণিতের অনেক কিছু শিখেছি। মারিয়াম মির্জা খানি নারীদেরকে পরামর্শ দিয়ে বলেছেন, তোমরা স্বাধীন থাকার চেষ্টা করো এবং নিজের পছন্দ কিংবা আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দাও। আমি দেখেছি একসময় ইরানের টেলিভিশনে মেরি কুরি ও হেলেন ক্লাবের মতো ব্যক্তিত্ববান ও প্রভাবশালী নারীদের বিষয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হতো। আমি লেখক হওয়ার স্বপ্ন দেখতাম এবং বিভিন্ন ধরনের গল্প, কাহিনী ও ইতিহাসের উপর পড়াশোনা করতাম, কিন্তু এক পর্যায়ে গণিতের দিকে ঝুঁকে পড়ি।
মারিয়াম মির্জা খানি তেহরানের ফারজানেগান এলাকায় একটি হাই স্কুলে পড়ালেখা করা অবস্থায় ১৯৯৪ সালে হংকং এবং ১৯৯৫ সালে কানাডা বিশ্ব গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি ছিলেন প্রথম ইরানি ছাত্রী যিনি বিশ্ব গণিত অলিম্পিয়াডে অংশ নেন এবং তিনিই প্রথম ইরানের গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছিলেন। মারিয়াম মির্জা খানি স্কুল জীবনেই উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখেন। এরপর তিনি ইরানের বিখ্যাত শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আরও উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি প্রফেসর ম্যাকমুলেনের তত্ত্বাবধানে থেকে পড়াশোনার কাজ চালিয়ে যান এবং গণিতের বিভিন্ন শাখায় তিনি ব্যাপক আগ্রহী হয়ে পড়েন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এরপর খুব অল্প সময়ের মধ্যে ২০০৫ সালে মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী পপুলার সায়েন্সের পক্ষ থেকে ১০ জন সেরা তরুণ প্রতিভাবানদের মধ্যে একজন হিসেবে মারিয়াম মির্জা খানি নির্বাচিত হন। গণিতেও তিনি সেরা ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সম্মান অর্জন করেন। এছাড়া তিনি ২০১৩ সালে ম্যাথমেটিক্যাল সোসাইটি অব আমেরিকা থেকে ক্যালি অ্যাওয়ার্ড এবং ২০১৪ সালে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল পদক পান। বিজ্ঞানের মূল বিষয়ে গবেষণা এবং অব্যাহতভাবে কৃতিত্ব অর্জনের জন্য প্রথম ইরানি নারী হিসেবে ২০১৬ সালের মে মাসে মার্কিন ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস বা নাসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সাল থেকে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনার সাথে সাথে তিনি গণিতের উপর আরও ব্যাপক গবেষণাও চালিয়ে যান। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়েও শিক্ষাদান করেন। মারিয়াম মির্জা খানি ২০০৯ সালে গণিতে অসামান্য কৃতিত্বের জন্য ব্লুমেনথল পুরস্কার জিতেছিলেন।
মারিয়াম মির্জাখানির পুরস্কার প্রাপ্তির বিষয়ে ম্যাথমেটিক্যাল সোসাইটি অব আমেরিকার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, গণিতে ব্যতিক্রমী সৃজনশীলতা, একটি উদ্ভাবনী ডক্টরাল থিসিস এবং হাইপারবোলিক জ্যামিতি থেকে অটোমরফিক ফর্ম ও সিম্প্ল্যাটিক জ্যামিতির উপর নতুন তত্ত্ব দাঁড় করানোর কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে। এই তিনটি জ্যামিতিক পদ্ধতিকে সমন্বয় করার কৌশল তিনি বের করেন। উল্লেখ্য, হাইপারবোলিক জ্যামিতিতে একক রেখাগুলোতে ইউক্লিডিয়ান জ্যামিতিতে একক সরলরেখার সমান বৈশিষ্ট্য রয়েছে। হাইপারবোলিক জ্যামিতির জগৎটা একেবারেই অন্যরকম। হাইপারবোলিক জ্যামিতিতে সমান্তরাল রেখা মিশে যায়, আবার সরলরেখা দেখায় আঁকা বাঁকা। সে কারণে খুবই জটিল এই হাইপারবোলিক জ্যামিতির দুনিয়াটাকে দেখা হয় গণিতের আয়নায়।
গণিতবিদদের মধ্যে মারিয়াম মির্জাখানি এজন্য অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যে তিনি ছিলেন অদম্য ইচ্ছাশক্তির অধিকারী। তিনি গবেষণার ক্ষেত্রে সবচেয়ে কঠিন সমস্যা ও প্রশ্নগুলোকে গভীর অধ্যবসায়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করতেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষক কার্টিস ম্যাকমুলেন তাঁর সম্পর্কে বলেছেন, গণিতের যে কোনো বিষয় তার সামনে এলেই তিনি এর নাড়ি নক্ষত্র উদ্ধারের জন্য উঠে পড়ে লাগতেন এবং শেষ না করা পর্যন্ত তিনি ক্ষান্ত হতেন না। প্রকৃতপক্ষে মারিয়াম মির্জাখানি যেমন ছিলেন দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, আবার একই সাথে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। উদাহরণস্বরূপ, গণিতের যে কোনো জটিল সমস্যা সমাধানে তার অবদান সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি খুবই সরল মনে বলতেন, সত্যি বলতে কি, ওই বিষয়ে সমস্যার সমাধানে আমার অবদান তেমন কিছু নয়। তিনি নিজেকে বড় করে তুলে ধরতে না চাইলে অন্য গণিতবিদরা গণিত সমস্যার সমাধানে মারিয়াম মির্জাখানির দক্ষতার জন্য ঠিকই তাঁর প্রশংসা করতেন।
মির্জাখানির সহকর্মী ও শিকাগোতে অবস্থানকারী গণিতবিদ অ্যালেক্স এক্সিন তার সম্পর্কে বলতেন, হাইপারবোলিক জ্যামিতিক আকৃতির পৃষ্ঠের ওপর লোপস গণনা সম্পর্কে তার পিএইচডি থিসিস ছিল খুবই আকর্ষণীয় ও বিস্ময়কর, এবং গণিত বিষয়ক গ্রন্থগুলোতে তার এ সংক্রান্ত গবেষণার বিষয়টি অন্তর্ভুক্তির যোগ্য। যাই হোক, 2006 সালে মির্জাখানি জ্যামিতির একটি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হয় তিনি সবার নজর কাড়েন। এছাড়া একটি বিলিয়ার্ড টেবিলে সাজানো বহুভুজ আকৃতির বলগুলোর গতিবিধি কি হবে কিংবা বলগুলো কোনটা কোন দিকে যাবে তা থেকে ধারণা পাওয়া ছিল কঠিন ব্যাপার। আজ থেকে 100 বছর আগে গণিতবিদরা এ সমস্যার একটা সহজ সমাধানের চেষ্টা করেছিলেন, তবে প্রায় 100 বছরে এই সমস্যার সহজ কোনো সমাধান মেলেনি। কিন্তু 2012 এবং 2013 সালে এসে মারিয়া মির্জাখানি তার দুজন সহযোগী সহ ওই সমস্যার সমাধান বের করেন।
এছাড়া 2013 সালে সাইমন্স স্কলার্স অ্যাওয়ার্ড বিজয়ী 13 জন ব্যক্তির মধ্যে মারিয়াম মির্জাখানি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গণিত শিক্ষকের নাম ছিল। 2014 সালে তিনি ফিল্ডস মেডেলস জিতেছিলেন, যা ছিল গণিতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। ফিল্ডস পদক অনূর্ধ্ব 40 বছর বয়সী 2, 3 বা 4 জন গণিতবিদকে প্রদানকৃত একটি পুরস্কার, যা প্রতি 4 বছর অন্তর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দেওয়া হয়। এটিকে গণিতের নোবেল হিসেবে দেখা হয়। তিনি ছিলেন প্রথম মহিলা গণিতবিদ এবং প্রথম ইরানি নারী যিনি ফিল্ডস মেডেলস জিতেছিলেন। শ্রোতা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব।
কথা হবে সে আসরেও। সবাই ভালো, সুস্থ থাকুন।
সৌভাগ্যের শ্রেণী শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের ১১তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু অমূল্য বাণী এবং সংক্ষিপ্ত উপদেশ তুলে ধরব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে যথারীতি কামনা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সৌন্দর্য হল জিহ্বায়। তিনি বলেছেন, জ্ঞানকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না, কিন্তু যতক্ষণ অবধি জ্ঞানীরা তাকে ততক্ষণ জ্ঞানীদের অপহরণ করা হয়, ফলে আর কোনো জ্ঞানী অবশিষ্ট থাকে না। আর তখন জনগণ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করে, ফতোয়া চাওয়া হয় আর তারা না জেনে ফতোয়া প্রদান করে, ফলে নিজেরাও পথভ্রষ্ট থাকে আর অন্যদেরকেও পথভ্রষ্ট করে। তিনি বলেন, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ জিহাদ হল ফারাজ তথা মুক্তির অপেক্ষা করা। আমরা আহলে বাইতের পৌরুষত্ব হল যে আমাদের উপর অত্যাচার করে তাকে ক্ষমা করা, আর যে আমাদের প্রতি কৃপণতা করে তাকে দান করা। তিনি আরও বলেন, আমার উম্মতের মধ্য থেকে আমার সবচেয়ে কাঙ্ক্ষিত বন্ধুরা হল যে ব্যক্তির বোঝা হালকা, নামাজি, নির্জনে নিজ প্রতিপালকের উত্তম ইবাদত করে, জনগণের মধ্যে থাকে অজ্ঞাত, তার রুজি হয় দিনানিপাত করার পরিমাণে এবং তার উপরেই ধৈর্য ধারণ করে থাকে, আর যখন মৃত্যুবরণ করে তখন তার উত্তরাধিকারের সম্পদ থাকে স্বল্প, আর তার উপর ক্রন্দনকারীর সংখ্যাও কম হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে কোনো কাঠিন্য, অসুস্থতা ও দুঃখ স্পর্শ করলে তাতে যদি তার সামান্য কষ্টও হয়, আল্লাহ সেটির বিনিময়ে তার পাপগুলো মোচন করেন। তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছামতো খায়, ইচ্ছামতো পরিধান করে আর ইচ্ছামতো বাহনে আরোহণ করে, আল্লাহ তার উপর অনুগ্রহের দৃষ্টি ফেলেন না যতক্ষণ না সে হারায় কিংবা বর্জন করে এবং তওবা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হল একটি গমের শীষের মতো যা কখনো মাটিতে নুয়ে পড়ে আবার কখনো নিজ পায়ে দাঁড়ায়, আর কাফের হল শক্ত গাছের মতো যা সবসময় দাঁড়িয়ে থাকে এবং কোনো সংবেদনের অধিকারী নয় যে ন্যায়ের কাছে মাথা নত করবে। তাকে প্রশ্ন করা হল, মানুষের মধ্যে কোন ব্যক্তি কঠিনতর পরীক্ষার সম্মুখীন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণ অতপর সত্য পথ তাদের অনুরূপ ও সদৃশ্যতমগণ, আর মুমিনের ইমানের মাত্রা ও সৎকর্মের পরিমাণ অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। যখন তার ইমান সঠিক এবং কর্ম সৎ হবে, তখন তার পরীক্ষাও কঠিনতর হবে, আর যার ইমান নিকৃষ্ট আর কর্ম দুর্বল হবে, তার পরীক্ষাও কম হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমানও হতো, তাহলে কাফের ও মুনাফিকদেরকে কিছুই দিতেন না। দুনিয়া পরিবর্তনশীল, এক হাত থেকে আরেক হাতে আবর্তনশীল। যা কিছু তোমার প্রাপ্য সেটা তোমার শত অক্ষমতা সত্ত্বেও অর্জিত হয়, আর দুনিয়ার যা কিছু তোমার জন্য অনিষ্টকর সেটা তুমি তোমার শক্তি দিয়ে প্রতিহত করতে পারবে না। যে ব্যক্তি তার হারানো জিনিস ফিরে পাবার আশা ত্যাগ করে তার শরীর আরামে থাকে, আর যে ব্যক্তি আল্লাহ তার জন্য যা কিছু বরাদ্দ করেছে তাতে সন্তুষ্ট থাকে তার চোখ উজ্জ্বল হয়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি কথা বলতে কি, খোদার কসম, এমন কোনো কাজই নেই যা তোমাদেরকে জাহান্নামের কাছে নেয়, আর আমি তোমাদেরকে সে ব্যাপারে অবগত করিনি কিংবা তোমাদেরকে তা থেকে বারণ করিনি। অন্যদিকে এমন কোনো কাজই নেই যা তোমাদেরকে বেহেশতের কাছে নেয়, আর আমি তোমাদেরকে সে ব্যাপারে অবগত করিনি কিংবা তার আদেশ করিনি। কারণ রুহুল আমিন আমার হৃদয়ে এ কথা প্রক্ষিপ্ত করেন যে কখনোই কোনো প্রাণী মৃত্যুবরণ করে না যতক্ষণ না নিজের নির্ধারিত রুজি লাভ করে থাকে। রুজির কামনায় মধ্যপন্থা অবলম্বন করো ও বাড়াবাড়ি করো না। বিলম্বে রুজি পৌঁছানো যেন তোমাদেরকে ওই পথে ঠেলে না দেয় যে আল্লাহর কাছে যা কিছু তোমাদের জন্য রয়েছে সেগুলোকে অবাধ্যতার পথ দিয়ে অন্বেষণ করো, হারামভাবে অর্জন করো। কারণ যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা শুধু তাঁর আনুগত্যের মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে লাভ করা যায় না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ দুটি স্বরকে ঘৃণা করেন, বিপদের সময়ে চিৎকার করে কান্নাকাটি করা আর নিয়ামত লাভ ও খুশির সময়ে বাঁশি বাজানো বা গান বাজনা করা। তিনি বলেন, সৃষ্টির প্রতি আল্লাহর সন্তুষ্টির লক্ষণ হল তাদের দ্রব্যগুলোর মূল্য সস্তা হওয়া এবং তাদের শাসকের ন্যায় বিচারক হওয়া, আর সৃষ্টির প্রতি আল্লাহর ক্রোধের লক্ষণ হল তাদের শাসকদের অবিচারক হওয়া এবং তাদের পণ্য দ্রব্যগুলোর মূল্য চড়া হওয়া। তিনি আরো বলেন, চারটি জিনিস যার মধ্যে থাকে সে আল্লাহর মহিমাময় জ্যোতি সমৃদ্ধ হয়, যার সব কাজের আশ্রয়স্থল হয় আল্লাহর একত্ববাদ এবং আমি তার প্রেরিত হবার সাক্ষ্য প্রদান। তার উপর বিপদ আপতিত হলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ভালো কিছু লাভ করলে তখন বলে, আলহামদুলিল্লাহ। আর অপরাধ করলে বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি।
মহান আল্লাহ সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে চারটি জিনিস দেয়া হয় তাকে আর চারটি জিনিস দেয়া থেকে কুণ্ঠা করা হয় না, যাকে ক্ষমা প্রার্থনার সুযোগ দেয়া হয় তাকে মার্জনা থেকে বঞ্চিত করা হয় না, যাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেয়া হয় তাকে বেশি অনুগ্রহ লাভ থেকে বঞ্চিত করা হয় না, আর যাকে তওবা করার তৌফিক দেয়া হয় তাকে তওবা গৃহীত হওয়া থেকে বঞ্চিত করা হয় না, আর যাকে প্রার্থনার অনুমতি দেয়া হয় তাকে তা মঞ্জুর হওয়া থেকে বঞ্চিত করা হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান হল গুপ্ত ভাণ্ডার তুল্য, আর তার চাবি হল প্রশ্ন। অতএব প্রশ্ন করো, আল্লাহ তোমাদের অনুগ্রহ করবেন, কারণ চার ব্যক্তির জন্য পুরস্কার ও পারিশ্রমিক রয়েছে, প্রশ্নকারী, বক্তা, শ্রোতা আর তাদের ভক্তিকারী।
তিনি আরো বলেন, জ্ঞানীদের কাছে প্রশ্ন করো আর হাকিম বা প্রজ্ঞাবানদের সাথে সংলাপ করো আর দরিদ্রদের সাথে ওঠা বসা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জ্ঞানের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে বেশি প্রিয়। তোমাদের সবচেয়ে বড় ধর্ম হল পরহেজগারিতা, আত্মসংযম। তিনি বলেন, যে ব্যক্তি না জেনে জনগণের মধ্যে ফতোয়া প্রদান করে তার উপরে আসমান ও জমিনের ফেরেশতারা অভিশাপ দেয়।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি না জেনে কাজ করে সে যতটা না ভালো কাজ করে তার চেয়ে বেশি খারাপ করে।
খুবই মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই যে কোনো বিষয়ে জেনে বুঝে কাজ করার চেষ্টা করব, এই আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না।
শরীফা আক্তার পান্না, এই শ্রোতাবন তো মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন, তাই না?
হ্যাঁ, আপনার ধারণা একদম সঠিক। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ওনার মতামত চলতি বছরে এটাই প্রথম। অবশ্য চিঠি না লিখার পেছনে একটি কারণ উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, গত বছর স্পিডবোট অ্যাক্সিডেন্টের পর বাম হাতের আঙ্গুলে আঘাত পাওয়ায় কম্পিউটারের কিবোর্ডে কাজ করতে সমস্যা হয়, এ কারণে এতদিন লিখতে পারেননি। যাই হোক, এ শ্রোতাবন তার চিঠিতে কি লিখেছেন।
25 মে বৃহস্পতিবার রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর আমাদের খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের শুরুতেই নাসির মাহমুদ ভাইয়ের লেখা শালিক পাখির বাচ্চার গল্পটি প্রচারিত হয়। আসলে এটি ছিল একটি চিত্রনাট্য, এতে শিশু শিল্পীরা দারুণ অভিনয় করেছে, চরিত্র অনুযায়ী তাদের কণ্ঠ ছিল পারফেক্ট। চিত্রনাট্য শেষে তেহরান প্রবাসী বাংলাদেশি শিশু আলী মুনাদির সাক্ষাৎকার প্রচারিত হয়। তার সাক্ষাৎকার আমাদের খুব ভালো লেগেছে। তার কথোপকথনের মাধ্যমে আমরা ইরান সম্পর্কেও জানতে পারলাম। তার কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফার্সি গান ছিল খুবই উপভোগ্য।
জিপিএস শিরোনামে শালিক পাখির বাচ্চার গল্পটি একটি বিশেষ আয়োজন। রংধনু আসরে এ ধরনের চিত্রনাট্য এবারই প্রথম প্রচারিত হল। অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তো দীর্ঘদিন পর চিঠি লেখার জন্য বোন শরীফা আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটিও রংধনু আসর সম্পর্কে। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জের পূর্ব নলসিয়া থেকে এটি পাঠিয়েছেন হারুনা রশিদ। তিনি লিখেছেন, স্মৃতির স্বপ্ন নাটাই ঘুড়ির সুতোই টান লাগল, মনে পড়ে গেল রংধনুর আসরের কথা। ফেসবুকে পার্সটুডের পেজ ঘেটে ঘেটে খুঁজে পেলাম রংধনুর চমৎকার এক গল্প, হিংসটে চাষির গল্প, শিরোনামের কবি হাসান হাফিজের অনুবাদে বুলগেরিয়ার প্রচারিত গল্পটি। গরিব চাষির অলৌকিকভাবে সুদিন আসলেও শুধুমাত্র হিংসার কারণে আবার তাকে গরিব হওয়ার ঘটনা থেকে বুঝতে পারলাম যে হিংসার ফল কখনোই ভালো নয়। অনুষ্ঠানের শেষাংশে কবি আসাদ বিন হাফিজের লেখা মেট্রো রেলের ছড়াটি ভীষণ ভালো লেগেছে।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেইল পাঠানোই শ্রোতাবন্ধু হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত জানাবেন।
আসরের পরের মেলটি এসেছে ভারতের আসামের কোকরাঝাড় জেলার কাজীগাঁও থানার দলগাঁও থেকে, আর লিখেছেন ওসমান গনি শেখ।
ওসমান গনি শেখ ভাই লিখেছেন, 14 এপ্রিল রোজ রবিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত বেতার বন্ধু আব্দুল কুদ্দুস মাস্টার সাহেবের অনুপ্রেরণায় শুনলাম, যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নারী মানব ফুল নামক আলোচনাটি আমার মন ছুঁয়ে গেছে। উক্ত অনুষ্ঠানে আমি আসিয়া বিবির বিষয়ে শুনতে চাই।
ভাই ওসমান গনি শেখ, বিবি আসিয়ার জীবন সম্পর্কে আমরা সোনালী নীরের 37তম পর্বে আলোচনা করেছি, তারপরও আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো।
আচ্ছা, আসিয়া বিবি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা আজ বলা যায় না?
হ্যাঁ, তা বলা যায়। মহীয়সী নারী বিবি আসিয়া ছিলেন মিশরের জালিম শাসক ফেরাউনের স্ত্রী। তিনি ছিলেন উন্নত আধ্যাত্মিক ও খোদাই প্রকৃতির অধিকারী। তিনি ছিলেন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের পালক মাতা। নবী যখন একত্ববাদী ধর্ম প্রচার শুরু করেন, তখন বিবি আসিয়া তার এই দাওয়াতে সাড়া দেন। ফেরাউন তার স্ত্রীকে এ ধর্ম ত্যাগে বাধ্য করার জন্য প্রথমে নানা প্রলোভন দেখান, পরের নির্যাতনের পথ বেছে নেন। কিন্তু আসিয়ার হৃদয়ে খোদাপ্রেমের যে অনির্বাণ শিখা জ্বলে উঠেছিল, তার কাছে ফেরাউনের জুলুম নির্যাতন ছিল তুচ্ছ। তিনি শেষ পর্যন্ত খোদাই ধর্মে অটল ও অনট ছিলেন। হযরত আসিয়ার মর্যাদা সম্পর্কে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম।
তো ভাই ওসমান গনি শেখ, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো, আশা করি আপনার কৌতূহল মিটেছে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জোনাই ডাঙ্গা গ্রাম থেকে স্মার্ট রেডিও লিসনার্স বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ফারুক আহমেদ পাঠিয়েছেন এবারের মেইলটি। চিঠির শুরুতেই তিনি গ্রীষ্মে পাকা আম, কাঁঠাল ও লিচু খাওয়ার দাওয়াত দিয়েছেন।
আমাদের জন্য এটা সত্যি একটা লোভনীয় দাওয়াত বলা যায়, কারণ ইরানে আম পাওয়া গেলেও কাঁঠাল আর লিচু পাওয়া যায় না। আমরা ভীষণ মিস করি বাংলাদেশের এই ফলগুলো। তো সময় উপযোগী দাওয়াতের জন্য ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ফারুক ভাই তার মেইলে লিখেছেন, গত 24 মে প্রচারিত সব অনুষ্ঠানই আমার ভালো লেগেছে, বিশেষ করে স্বাস্থ্য কথা অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে অনেক কিছু জেনে খুব উপকৃত হয়েছি, কারণ আমি একজন ডায়াবেটিক রোগী।
স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেলে ভালো লাগলো, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আজ পড়ে শোনানো হবে বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের সমাজকর্মী AKM নাসিরউদ্দিনের লেখার কিছু অংশ। তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানমালা শ্রোতাদেরকে খুবই উৎসাহিত করে, কারণ বিশ্বের গণমাধ্যম সমূহের মধ্যে রেডিও তেহরানই সত্য সংবাদ ও তথ্য প্রদান করে থাকে। শ্রোতারা সত্য সংবাদ ও তথ্যের জন্য এখন রেডিও তেহরানের উপর নির্ভরশীল। বর্তমানে রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা সারা বিশ্বজুড়ে, পাক ভারত উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে রেডিও তেহরান তার বস্তুনিষ্ঠ সংবাদ তথ্য পরিবেশনায় সারা বিশ্বে বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে, এতে কোনো সন্দেহ নেই। রেডিও তেহরান অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে অগণিত শ্রোতাদের মনে প্রাণে, কারণ রেডিও তেহরানই শ্রোতাদের মনকে জয় করে নিয়েছে।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন ধর্মী লেখাটির জন্য নাসিরউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে সরাসরি মতামত জানব বাংলাদেশের এক সিনিয়র শ্রোতার কাছ থেকে।
রেডিও তেহরান রিসেন্টলি শ্রোতা বান্ধব বা শ্রোতা প্রিয় কিছু প্রোগ্রাম প্রচার করে আমি লক্ষ্য করছি। তো এটা আসলে এক্ষেত্রে অনেকটা ইতিবাচক, পাশাপাশি বিভিন্ন এলাকার যে IRIB যে ফ্যান ক্লাবের যে সদস্যবৃন্দ আছেন, দায়িত্বশীলরা আছেন, তারাও কিন্তু রেডিও তেহরানের হয়ে তৃণমূল পর্যায়ে এটাকে প্রচার করার জন্য, এটাকে জানান দেওয়ার জন্য কাজ করে থাকে। আমি তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর রেডিও তেহরান থেকে যেসব শ্রোতা বান্ধব অনুষ্ঠান প্রচার করে, তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন অনুষ্ঠান, আর শিশু কিশোরদের জন্য আরেকটি অনুষ্ঠান রংধনু, এটাও এই সবার মনে রং লাগিয়ে দেয়, তরুণ মনে রং লাগিয়ে দেয়, এটা আসলে চমৎকার একটি প্রোগ্রাম। এগুলো মানে অব্যাহত রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি কর্তৃপক্ষকে। আর পাশাপাশি রেডিও তেহরান যে খবর পরিবেশন করে, এটা অত্যন্ত উচ্চমানের এবং অত্যন্ত বস্তুনিষ্ঠ, যার কারণে রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, আর এটার পিছনে শ্রোতারাও অবদান রেখে আসছে।
বাহ, সত্যি চমৎকার কিছু কথা শুনলাম, কিন্তু কথাগুলো কার?
কথাগুলো যিনি বললেন তাঁর পরিচয় তার মুখ থেকেই বরং শোনা যাক।
আমি এম এম গুলাম সরোয়ার, সভাপতি ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, গ্রাম জগন্নাথী, মধুখালী থানা, ফরিদপুর জেলা।
গোলাম সারোয়ার ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি মাঝে মধ্যে চিঠি লিখে নিজের মতামত জানাবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে হীরামন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, 18 মে তারিখে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত সকল অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান হল সুন্দর জীবন। সুন্দর জীবন অনুষ্ঠানটির কোনো তুলনা হয় না। এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ।
হীরামন ভাইকে ধন্যবাদ মতামত জানিয়ে নিয়মিত ইমেল পাঠানোর জন্য। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার অতি প্রিয় একটি বেতার কেন্দ্র। বিশেষ করে আমি নিয়মিত বাংলা বিভাগের বাংলা অনুষ্ঠান শুনি এবং বাংলা ওয়েবসাইট পার্সটুডিও ভিজিট করি। ইরানকে জানার জন্য রেডিও তেহরানের অনুষ্ঠান ও পার্সটুডের প্রতিবেদনগুলোর কোনো বিকল্প নেই। আমি আজ ইরানের বনজঙ্গল সম্পর্কে জানতে চাই। এখন আমার প্রশ্ন হল, ইরানের মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে? এসব বনভূমির সবটাই কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট বনভূমি রয়েছে?
16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইরানের 8.8% বনভূমি। মোট বনভূমির 12.4% ঘন বনভূমি, 24.2% আধা ঘন এবং 56.6% অল্প ঘন বনভূমি। এছাড়া 6.6% কৃত্রিম বা মানব সৃষ্ট বনভূমি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মাথা পিছু 6,000 বর্গমিটার বনভূমি থাকা প্রয়োজন। ইরানে রয়েছে 2,000 বর্গমিটার। অবশ্য এর পেছনে একটি বড় কারণ হল ইরানের প্রায় 11% এলাকা মরুময়। তা সত্ত্বেও প্রতিবছরই বনভূমির আয়তন বাড়ছে।
শাহাদত হোসেন ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি আগামীতেও আবারও প্রশ্ন পাঠাবেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান মানসম্মত ও শ্রুতিমধুর, যা শ্রবণে মনের ক্লান্তি দূর হয়। এ বেতারটি একটি সুন্দর জীবন এবং সমাজ পরিচালনার গাইডলাইন। তেহরান থেকে প্রচারিত জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আমি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনে থাকি। এছাড়া স্বাস্থ্যকথা অনুষ্ঠানের মাধ্যমে তিনি অনেক রোগ সম্পর্কে সচেতন হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।
আমাদের অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে আমাদেরও ভালো লাগছে। তো চিঠি লেখার জন্য ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের রাজশাহীর বাগমারা উপজেলার বিনোদপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস এম হৃদয় রহমান, দিনাজপুরের বোচাগঞ্জ থানার গোপালপুর থেকে মোহাম্মদ মেহেদি হাসান, ঢাকা থেকে মোহাম্মদ তানজিলুর রহমান, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল।
ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে হাসন রাজার লেখা একটি বিখ্যাত গান, লোকে বলে বলে রে। এই শিরোনামের জনপ্রিয় গানটির শিল্পী সেলিম চৌধুরী।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা ব্রিটিশ নওমুসলিম জেইনাব টার্নারের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব।
পাশ্চাত্যের বর্তমান সভ্যতা মানুষকে প্রকৃত সুখ ও শান্তি দিতে ব্যর্থ হচ্ছে। এই সভ্যতা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংকট ছাড়াও ব্যক্তির নানা সমস্যার সমাধান দিতেও ব্যর্থ হচ্ছে। অন্তঃসারশূন্য জড়বাদী জীবনের বাহ্যিক জাকজমক বা চাকচিক্য, যান্ত্রিকতা, স্বার্থপরতা ও নৈতিক অনাচার পশ্চিমা নাগরিকদের জন্য সৃষ্টি করেছে আত্মপরিচয়হীনতা, অবসাদ, হতাশা এবং আধ্যাত্মিক শূন্যতা। পশ্চিমাদের মধ্যে যারা সত্যসন্ধানী ও পবিত্র মানবীয় প্রকৃতি ফিরে পাওয়ার চেষ্টা করেছেন, তারা জীবনের প্রকৃত লক্ষ্য ও অর্থ খুঁজে পাচ্ছেন ইসলামে। তাদের আর্ত ও তৃষ্ণার্ত আত্মা মুক্তির সুশীতল প্রশান্তি অনুভব করছে ইসলামের মধ্যেই। ইসলাম গ্রহণের পর তারা এখন আর জীবনকে অর্থহীন মনে করছেন না। তারা ইমান ও আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতাকেই জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে খুঁজে পেয়েছেন। তাদের কাছে এ যেন অন্ধকার থেকে আলোর ভুবনে ফিরে আসা বা নূরের বন্যায় অবগাহন। এ ধরনের পশ্চিমা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ব্রিটিশ নওমুসলিম জেইনাব টার্নার এসব সৌভাগ্যবান ব্যক্তিদেরই একজন।
ব্রিটিশ নওমুসলিম জেইনাব টার্নার জন্মগ্রহণ করেছেন খ্রিস্টান পরিবারে। ইসলাম ধর্ম গ্রহণের পর জেইনাব নামটি গ্রহণ করেন। খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও বাস্তবে বিশেষ কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না টার্নার। তার দৃষ্টিতে যেসব নৈতিক মূল্যবোধ গ্রহণযোগ্য বলে মনে হতো কেবল সেগুলোই তিনি মেনে চলতেন। মানবীয় শক্তির ঊর্ধ্বের বাস্তবতা ও খোদাই শক্তির প্রতিও বিশ্বাসী ছিলেন এই ব্রিটিশ নারী। তবে তা কেবল বিশ্বাসের গণ্ডিতেই সীমিত ছিল, এজন্য কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত ছিলেন না। টার্নার এ প্রসঙ্গে বলেছেন,
যে গোষ্ঠী বা সম্প্রদায়ের সদস্য ছিলাম তাদের মতাদর্শে গভীরভাবে প্রভাবিত বা বিশ্বাসী না হলেও ঠিকই তাল দিয়ে চলছিলাম তাদের সঙ্গে, কিন্তু স্রষ্টা বা আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাসকে আলোড়িত বা প্রজ্জ্বল করে তোলে একজন মুসলমান। এই মুসলিম বন্ধুর সঙ্গে নানা বিষয়ের আলোচনায় অনেক নতুন কিছু জানতে পারলাম, যেমন মানুষ সৃষ্টি, ঐশী প্রেরিত পুরুষ বা নবী রাসুল এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি। এসব আলোচনায় আমার মনে যেসব প্রশ্ন দেখা দেয় সেসবের উত্তরও ওই মুসলিম বন্ধু দিয়েছেন ইসলামী শিক্ষার আলোকে। আমার কাছে সেসব উত্তর খুবই শক্তিশালী ও যৌক্তিক মনে হয়েছে। আরও পড়াশোনা ও গবেষণার পর বুঝলাম যে জীবনের জন্যে ইসলামই শ্রেষ্ঠ ও সবচেয়ে পরিপূর্ণ ধর্ম। বহু মানুষই ইসলাম ধর্মকে সত্য ধর্ম বলে মনে করেন, কিন্তু এই ধর্মমত অনুযায়ী জীবন পরিচালনা করার সাহস রাখেন না। জেইনাব টার্নারকেও এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। ব্রিটেনের মতো দেশে ইসলাম গ্রহণের পর তিনি অনেক সমস্যার মুখোমুখি হন, তবে আল্লাহর সহায়তায় তিনি এই ভয় কাটিয়ে উঠতে সক্ষম হন। টার্নার এ প্রসঙ্গে বলেছেন,
মনে কোনো সমস্যা ছিল না, কিন্তু মনের কথাকে বাস্তবে রূপায়ণের সাহস হচ্ছিল না। আমার পরিবার কি ভাবছে, কিভাবে হিজাব পরে সমাজে উপস্থিত হব, মুসলমান না হয়েই কি ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে পারতাম, ইত্যাদি নানা প্রশ্ন মাথায় ঘুরছিল। কিন্তু ভালো করে ভাবনা চিন্তার পর বুঝলাম এসবই অজুহাত মাত্র। একদিন কোরআন পড়তে গিয়ে এ আয়াতটির উপর চোখ পড়ল, আমি যদি তাদের কাছে ফেরেশতাদের অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জড়ো করতাম, তবুও তারা কখনো ঈমান আনত না, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। এ আয়াত থেকে বুঝলাম আমার কি করা উচিত এবং কোনো অজুহাতে আর বাকি রইল না।
নওমুসলিমদের কাছে ইসলাম গ্রহণের দিনটি সবসময়ই অবিস্মরণীয় আনন্দের স্মৃতি বহন করে। জেন অফ টার্নার এ প্রসঙ্গে বলেছেন, মুসলমান হওয়ার সিদ্ধান্ত নেয়ার পর কয়েকজন মুসলিম বন্ধুসহ ছুটে গেলাম ব্রিটেনে বসবাসরত একজন আলেমের বাড়িতে। সেখানে আমি কলেমায়ে শাহাদাত আইন উচ্চারণ করি। যাওয়ার পথে মন যেন আর মনে ছিল না, কত তাড়াতাড়ি মুসলমান হওয়া যায় সেটাই ভাবছিলাম। শাহাদাত আইন বা যে দুটি আরবি বাক্য পড়ে মুসলমান হওয়ার ঘোষণা দিতে হয়, তা ঘোষণা দেওয়ার পর আমার ও আমার বন্ধুর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল আনন্দাশ্রু। সেই মুহূর্তে আমি ভাবছিলাম, আল্লাহ যেন আমাকে নতুন জীবন দান করেছেন। ইসলাম গ্রহণের বেশ কিছুকাল পর জেন অফ টার্নার মাজহাব হিসেবে শিয়া মাজহাবকে বেছে নেন। এর কারণ প্রসঙ্গে তিনি বলেছেন,
ওয়াহাবিদের চিন্তাধারা ও বিশ্বাসের ওপর সহিংসতার প্রভাব ইসলাম গ্রহণের পর থেকেই আমাকে পীড়া দিত। অন্যদিকে আমার স্বামী যখন পাকিস্তান সফর করেছিলেন, তখন শিয়া মুসলমানরা হাসি মুখে তাকে যেভাবে আপ্যায়ন করেছিল তা তাকে খুব প্রভাবিত করে। ব্রিটেনে ফিরে গিয়ে তিনি শিয়া মাজহাব সম্পর্কে গবেষণা শুরু করেন। লন্ডনে শিয়া মুসলমানদের একটি সংস্থা থেকে পড়াশোনার বা তথ্য সংগ্রহের সুযোগ পান তিনি। কয়েক মাস পর আমিও তার সহযোগী হই। ইসলামের প্রাথমিক ইতিহাস পড়ার পর এবং বেশ কিছু হাদিস বিশ্লেষণের পর, বিশেষ করে গাদির সংক্রান্ত হাদিস ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের পবিত্রতা সংক্রান্ত আয়াত তথা আয়াতে তাতহীরের তাফসির বিশ্লেষণ করে শিয়া মাজহাবের সত্যতা বুঝতে পারি। এভাবে আহলে বাইতের মাজহাবকেই নিজের মাজহাব হিসেবে বেছে নেই।
জেন অফ টার্নারের মতে, কোরআনই তার জীবনে দেখা সবচেয়ে সেরা বই। কোরআনে উল্লেখিত নানা বৈজ্ঞানিক তথ্য, যেমন মাতৃগর্ভে ভ্রূণের ক্রমবিকাশের নানা পর্যায়ে, পানিচক্র, ফুলের পরাগায়ন, আকাশ উপমণ্ডল সৃষ্টি ইত্যাদি বিষয়ে তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। কোরআন এসব বিষয়ে এমন নিখুঁত বা নির্ভুল তথ্য দিয়েছে এমন এক যুগে যখন বিজ্ঞানের জগৎ ছিল অনেক পিছিয়ে। জেন অফ টার্নারের মতে, কোরআনে রয়েছে মানুষের দৈনন্দিন জীবনের নানা প্রশ্নের উত্তর। এ মহাগ্রন্থ বিশ্বজনীন ও চিরনবীন বা আধুনিক, এবং ১৪০০ বছর পরও এ আসমানি গ্রন্থ সামান্যতম বিকৃতির শিকার হয়নি, অথচ বাইবেল বিকৃত হয়ে গেছে। প্রখ্যাত ব্রিটিশ লেখক হারবার্ট জর্জ ওয়েলস অকপটে এটা স্বীকার করেছেন যে বিশ্বের সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটি হচ্ছে আল কোরআন, এবং এ মহাগ্রন্থই মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব রেখেছে।
জেন অফ টার্নারের মতে, ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য মার্কিন সরকার সহ পাশ্চাত্যের অন্য সরকারগুলোর বিরামহীন প্রচেষ্টা সত্ত্বেও পশ্চিমা বিশ্বে মুসলমানের সংখ্যা দিনকে দিন বাড়ছে। বিশেষ করে ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর ইউরোপে প্রতি বছর কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর ব্রিটেনে মুসলমানরা নানা সমস্যার শিকার হওয়া সত্ত্বেও এসব সমস্যা ইসলামের প্রতি নও মুসলিমদের আকর্ষণ মোটেও কমিয়ে দেয়নি বলে উল্লেখ করেছেন জেন অফ টার্নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে বাইতের আদর্শের অনুসারী হিসেবে কিয়ামতে তাদের সাফায়াত লাভের আশা করেন টার্নার।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։